ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভিশন 2030 নামে একটি খসড়া রূপরেখা তুলে ধরেছেন।
আমির খসরুর রিপোর্ট রয়েছে।
নারীর ফিস্টুলা রোগ নিরাময় সম্ভব এমন বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে দুদিনব্যাপী মাতৃস্বাস্থ্য এবং ফিস্টুলা রোগের চিকিৎসা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন রয়েছে।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক চাপানোতরের পারদ ততই বাড়ছে।
সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। দুবাই থেকে আসা একটি যাত্রীবাহী বিমান রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রস্টভ অন ডনে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 62 জন বিমান আরোহী প্রাণ হারান। কর্মকর্তারা বলছেন, ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বোয়িং 737 এর এই ফ্লাইটে 55 জন যাত্রী এবং 7 জন বিমানকর্মী ছিলেন। রাশিয়ার তদন্ত কমিটি বলছে যে তারা মনে করছে চালকের ভুল, খারাপ আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে। রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থা জানাচ্ছে যে জরুরি কর্মীরা ওই বিমানের দুটি ফ্লাইট রেকর্ডারের মধ্যে একটি পেয়েছেন এবং তারা দ্বিতীয়টির সন্ধান করছেন। ওই রেকর্ডিং পেলে বোঝা যাবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল। ক্রেমলিনের একজন মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ঘটনার যারা শিকার তাদের স্বজনদের সহযোগিতা প্রদান করা হচ্ছে অগ্রাধিকারের বিষয়। দুবাই ভিত্তিক ফ্লাই দুবাই এবং বোয়িং কোম্পানি নিহতদের পরিবারের কাছে শোক বার্তা পাঠিয়েছে। তারা বলছে যাত্রীদের মধ্যে 33 জন মহিলা, 18 জন পুরুষ এবং 4 জন শিশু ছিল। আজ শনিবার ইস্তাম্বুলে এক আত্মঘাতী বোমা হামলায় 5 জন নিহত এবং কমপক্ষে 36 জন আহত হয়েছে, যার মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মেজনুগুলো এই খবরটি দিয়েছেন। তিনি আরও বলেন যে আহতদের মধ্যে 12 জন হচ্ছে বিদেশি নাগরিক। ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে বড় বড় দোকান সম্বলিত ইস্তিকলাল সড়ক এই বিস্ফোরণে কম্পিত হয়। সপ্তাহান্তে সেই সময় সেখানে পথচারীর ভিড় ছিল। পুলিশ দ্রুতই এলাকাটিকে ঘিরে ফেলে এবং অ্যাম্বুলেন্স ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। ইস্তাম্বুলের সরকারি সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এই আক্রমণের নিন্দে করেছেন এবং তুরস্ক সরকার এবং সে দেশের প্রতি তার দুঃখ ও সমবেদনা জানিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক আর্নো এই আক্রমণের কড়া সমালোচনা করে বলেন, এটি হচ্ছে ঘৃণ্য ভীরুর কাজ। তিনি আরও বলেন যে ফ্রান্স তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। 13 মার্চের সর্বসাম্প্রতিক আক্রমণে 2 জন বোমাবাদ সহ 37 জন নিহত হয়। কুর্দি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছিল। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভিশন 2030 নামে একটি খসড়া রূপরেখা তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রূপরেখায় তিনি বলছেন, দেশকে 2030 সাল নাগাদ উচ্চ মধ্যম আয়ের দেশ করা হবে, প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে এবং জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। বিএনপির সম্মেলনে বেগম খালেদা জিয়া এসব বলেন। জানাচ্ছেন বিস্তারিত আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়ার পরিকল্পনার সার সংক্ষেপ তুলে ধরেন। খালেদা জিয়া বলেন, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সৃজনশীল, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী এক নতুন ধারা সরকার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এই জন্য এক সামাজিক সমঝোতা বা চুক্তিতে উপনীত হতে বিএনপি উদ্যোগ নেবে। তিনি বলেন, আমরা কি কেবল ক্ষমতার জন্য রাজনীতি করব, আমরা কি কেবল এক পক্ষ আরেক পক্ষকে হেনস্থা ধ্বংস করে দিতে চাইব। রাজনীতি তো দেশের জন্য, মানুষের জন্য। এই দেশকে অন্ধকারে ঠেলে দিয়ে মানুষের উপর জবরদস্তি শাসন চালিয়ে কি লাভ। সরকারকে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, প্রায় সবাই একটি জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার চায়, এই জন্য যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন প্রয়োজন। এই কাউন্সিলে সারা দেশ থেকে আসা কাউন্সিল ও ডেলিগেট ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কাউন্সিলে ব্রিটিশ পার্লামেন্টের 3 জন এমপি ও শিকাগো সিটির কাউন্সিলর ওয়াল্ডারম্যান জোমোর বক্তব্য রাখেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ব্রিটিশ পত্রিকা দি ইকোনমিস্টের 2015 সালে বিশ্বব্যাপী পরিচালিত এক জরিপের ফলাফলের ভিত্তিতে অতি সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকার জীবনযাত্রার মান কানাডার মন্ট্রিয়াল শহরের সমান হলেও এই দু শহরের নাগরিক সুযোগ সুবিধে তুলনা করার মতো কোনো পরিস্থিতি নেই। জহুরুল আলমের রিপোর্ট শুনুন বিস্তারিত।
বিশ্বের 133টি শহরের উপর পরিচালিত জরিপে দেখা গেছে জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে ঢাকা ও মন্ট্রিয়ালের অবস্থান 71তম। প্রতিবেদনে বলা হয়, টরন্টো, মেক্সিকো শহর, ক্লিভল্যান্ড ও ইস্তাম্বুলের মতো শহরগুলোর জীবনযাত্রার ব্যয় ঢাকার চেয়েও কম। জীবনযাত্রার ব্যয় সবচেয়ে কম এমন 4টি শহর রয়েছে ভারতে। জীবনযাত্রার মানের দিক থেকে এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এদিক থেকে লন্ডন সপ্তম স্থানে এবং একই অবস্থানে রয়েছে ইউরোপের আরো 4টি শহর। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক মহলে উত্তেজনা ততই বাড়ছে, বাড়ছে খুনসহ নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা। এসব সামাল দিতে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থাও। আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলিতে গত 3 দিনে 3-3টি খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেওয়াল লিখনকে কেন্দ্র করেও উত্তপ্ত হয়ে উঠল হুগলি জেলার আশুগ্রাম। ভোটের সময় অন্য কোথা থেকে কোনো দুষ্কৃতী এসে নির্বাচনে গণ্ডগোল যাতে বাধাতে না পারে তার জন্য ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল এবং রাজ্যের বর্ডার এরিয়াগুলিতে সীমান্তরক্ষী বাহিনী এবং রাজ্য পুলিশ বাড়ি বাড়ি গিয়ে চিরুনি তল্লাশি শুরু করেছে অনুপ্রবেশকারী ব্যক্তিদের খোঁজে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মানুষের ধারণা, গান্ধী পরিবারের সঙ্গে একটা আলাদা ব্যক্তিগত রসায়ন রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলা হতো তাঁরা পরস্পরকে আক্রমণ করেন না, কিন্তু এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শক্ত কংগ্রেস প্রার্থী দেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন কলকাতায় আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্তের কাছে।
মনে করা হয় দুই তরফে প্রয়োজনীয় একটা রাজনৈতিক বোঝাপড়ার পথ খুলে রাখার তাগিদ থাকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বামেদের বদলে তৃণমূলের সঙ্গেই জোটে বেশি আগ্রহী ছিলেন সোনিয়া ও রাহুল। শেষ পর্যন্ত কিন্তু বামেদের সঙ্গেই কংগ্রেসের জোট হলো। আর কলকাতার ভবানীপুর কেন্দ্রে খোদ মমতার বিরুদ্ধে প্রার্থী বদল করে জবরদস্ত নেত্রী দীপা দাশমুন্সিকে প্রতিদ্বন্দ্বিতা নির্দেশ দিলেন স্বয়ং সোনিয়া। সোনিয়ার সিদ্ধান্তে কিন্তু রাজনৈতিক মহল বেশ অবাক। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
13 নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলার শীর্ষ সন্দেহভাজন লোককে ব্রাসেলসের একটি হাসপাতাল থেকে আজ ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দ্রুত ফ্রান্সে পাঠানো হবে। প্যারিসের প্রেসিডেন্ট প্রাসাদে জরুরি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড শেজানোভ সালাহ আব্দেস সালেমের গ্রেপ্তার হওয়ার ঘটনাকে ইউরোপের সন্ত্রাসী সংগঠন দায়েশের উপর গুরুত্বপূর্ণ আঘাত বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, চারজনের সঙ্গে বর্তমানে পুলিশ হেফাজতে থাকা সালাহ আব্দেস সালামকে তার কর্মকাণ্ডের জন্য ফরাসি বিচার বিভাগের সম্মুখীন হতেই হবে। সন্ত্রাসী আক্রমণের শিকার প্রতিটি পরিবারের সদস্য এখন এই ঘটনার ন্যায় বিচারের প্রতীক্ষায় রয়েছেন। এদিকে এই গ্রেপ্তারের ঘটনাকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশো গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ফলাফল বলে বর্ণনা করেছেন। ব্রাসেলসে সালাহ আব্দেস সালামের গ্রেপ্তারের পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে মিশেল সংবাদদাতাদের কাছে বক্তব্য রাখছিলেন। ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে যোগ দেওয়ার জন্য ওলান্দে তখন ব্রাসেলসেই ছিলেন। কর্তৃপক্ষ বলেছে, আব্দেস সালাম পায়ে ব্যথা পায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন কিউবা সফর দেশটির মানুষের মধ্যে অনেক প্রত্যাশা জাগিয়েছে। তাদের দু ধরনের প্রত্যাশা রয়েছে। কিউবানদের একটি অংশ আশা করছে এই সফর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যাত্রাপথে একটি মাইল ফলক, এবং অন্য একটি অংশ যারা বিশ্বাস করে বর্তমান সরকারের অধীনে কিউবার সত্যিকারে পরিবর্তন সম্ভব নয় তাদেরও প্রত্যাশা জাগিয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতার 1920 সালের প্রথম রাষ্ট্রীয় সফরে দেখা ইয়েজলেনি বরোতোর মতো কিউবানরা সফরটিকে দেখছেন তাঁর দেশের পরিবর্তনের প্রতীক হিসেবে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে তাদের সৈন্যরা একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যে কিনা পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করার চেষ্টা করেছিল। সামরিক বাহিনী বলছে যে হামলাকারীটি গুশ এরজিয়ন জাংশনে ছুরি চালিয়ে সৈন্যদের আক্রমণ করার চেষ্টা করে। ওই একই জায়গায় ফিলিস্তিনিরা ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর একাধিক হামলা চালিয়েছিল। অক্টোবর থেকে যে সহিংসতা শুরু হয়েছে এটি ছিল তার সর্বসাম্প্রতিক ঘটনা। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। নারীর ফিস্টুলা রোগ নিরাময় করা সম্ভব এমন বার্তা তুলে ধরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে দুদিনব্যাপী মাতৃ স্বাস্থ্য এবং ফিস্টুলা রোগের চিকিৎসা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। কক্সবাজারে রয়েছেন আমাদের বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, সেখান থেকে জানাচ্ছেন বিস্তারিত।
সন্তান প্রসবকালীন সময়ের জটিলতায় নারী আক্রান্ত হতে পারে ফিস্টুলার মতো জটিল রোগে, যা তাকে করে ফেলে পরিবার আর সমাজ থেকে বিতাড়িত, বিচ্ছিন্ন। কিন্তু তারা অনেকেই জানেন না একটি অপারেশন তাকে আবার ফিরিয়ে আনতে পারে স্বাভাবিক সুস্থ জীবনে। বিশেষজ্ঞরা এমন বার্তাটি দিয়েছেন, তারা বলেছেন এজন্য প্রয়োজন কার্যকর উদ্যোগের। যুক্তরাষ্ট্রের ফিস্টুলা ফাউন্ডেশন এবং স্থানীয় হোপ ফাউন্ডেশন ও হাসপাতালের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বলেছেন বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 2000 নারী ফিস্টুলার মতো রোগে আক্রান্ত হন, আর 2003 সালের এক হিসেবে এই সংখ্যা ছিল 71,000। তবে অনেক বিশেষজ্ঞ বলেছেন যেহেতু তৃণমূল পর্যায়ে নারীদের কাছে এই বার্তাটি এখনো পৌঁছেনি যে এই রোগ নিরাময় সম্ভব, এই কারণে আক্রান্ত রোগীর সঠিক সংখ্যা নির্ধারণ সম্ভব হচ্ছে না। ফিস্টুলা নিয়ে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার বলেন,
আমাদের বাংলাদেশের ফিস্টুলার সংখ্যাটা যেটা 2003 একটা পরিসংখ্যান হয়েছিল, সেখানে দেখা গিয়েছে যে অ্যাবাউট 71,000 উইমেন ফিস্টুলাতে ভুগছে। সত্যিকারের সংখ্যা আমরা এখনো জানি না। যে সাধারণত এই এই বিষয়টা নিয়ে লেখালেখি হওয়া বা রেডিও টেলিভিশনে যতটুকু আসা উচিত, মিডিয়ার আমার মনে হয় একটা বিশাল ভূমিকা রয়ে গেছে। আমাদের দেশের মহিলারা অনেক রেডিও শুনে, টেলিভিশন কিন্তু গ্রামে অনেক লোক একত্রিত হয়ে টেলিভিশন দেখে। চিকিৎসাটা হলো ফিস্টুলার রুগীরা যারা আছে তারা জানেও না যে এটা চিকিৎসা আছে, এবং চিকিৎসা আছে জানলেও কোথায় এটা সঠিক চিকিৎসা পাওয়া যায় সেটা কিন্তু জানে না। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা ট্রিটমেন্ট চিকিৎসাটা যে দিচ্ছি সেটা আলাদা আলাদা, গভর্নমেন্ট একভাবে দিচ্ছে, এনজিওর একভাবে দিচ্ছে, প্রাইভেট একভাবে দিচ্ছে। এটা কিন্তু আমরা সবাই মিলে আমাদেরকে চিন্তা করে দেখা উচিত যে আমরা সবাই একসঙ্গে মিলে কিভাবে এই ইস্যুটাকে চ্যালেঞ্জ করতে পারি।
হোপ ফাউন্ডেশন এবং হাসপাতালের প্রধান ডাক্তার ইফতেখার মাহমুদ বলেন,
আমরা হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি মাতৃ সেবা এই দক্ষিণাঞ্চলে কক্সবাজার ডিস্ট্রিক্টে একটা আমূল একটা পরিবর্তন আনার জন্য আমাদের কাজের মাধ্যমে। ফিস্টুলার কারণে অনেক মায়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তারা সমাজে নিগৃহীত এবং বিভিন্ন ধরনের সমস্যা, মানসিক সমস্যা, কাজ নেই, তাদের স্বামী তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তা জীবিত আছে কিন্তু তাদের মধ্যে সেই প্রাণটা নেই। তো আমরা চাই যে আমরা এটা মনে করি এটা আমাদের সমাজের জন্য একটা, আমরা যে কাজগুলো করি মায়েদেরকে আমরা মাতৃ সেবা দেওয়ার জন্য এবং আমরা নিউরোলজিস্ট ট্রেন করে আমরা চাই যে এরা গ্রামে চলে যাক, গ্রামে গিয়ে সেফ ডেলিভারি করুক।
যুক্তরাষ্ট্রের ফিস্টুলা ফাউন্ডেশন 20টির মতো দেশে ফিস্টুলা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছে। ফিস্টুলা ফাউন্ডেশনের চিকিৎসা বিভাগীয় প্রধান ডক্টর স্টিভ স্মিথ বলেন, অবকাঠামোগত ব্যবস্থার উন্নয়ন এবং অনেক চিকিৎসক ও নার্স থাকায় বাংলাদেশের পরিস্থিতি অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো, তবে এ ব্যাপারে আরো বেশি মনোযোগী হতে হবে। বাংলাদেশের USAID উপপরিচালক মারিয়া সতিন বলেন,
Bangladesh, we partner with in gender health to implement fistula prevention care and treatment. We are working.
তিনি বলেন বাংলাদেশে USAID ফিস্টুলার চিকিৎসা সহ মাতৃ স্বাস্থ্য সেবায় বিভিন্ন স্থানে সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। তিনি বলেন আমরা চাই সেই সব নারীদের পুনরায় সমাজে পুনর্বাসন করতে যারা ফিস্টুলায় আক্রান্ত হয়ে মানবতার জীবন যাপন করছেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, নরওয়ে, নেপাল সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও এই রোগের চিকিৎসা সেবায় নিয়োজিতরা অংশ নিচ্ছেন।
আমির খসরু, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার, বাংলাদেশ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্রেফতার হওয়া প্যারিস হামলার শীর্ষ সন্দেহভাজন সালাহ আবদেসালামকে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ফ্রান্স। শুক্রবার ব্রাসেলসে এক অভিযানে সালাহ আবদেসালাম সহ আরও চারজনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। ভয়েস অব আমেরিকার লিসা ব্রায়ান্টের প্রতিবেদন থেকে জানাচ্ছেন তাওহিদুল ইসলাম।
বেলজিয়ামের অভিশংসক কার্যালয়ের মুখপাত্র ব্রাসেলসের মোলেনবিক এলাকা থেকে পুলিশি অভিযানে সালাহ আবদেসালামকে গ্রেফতারের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন,
was arrested at about 4:40 p.m. during the house search in the Rue Quatre-Vents by the special units of the Federal Police.
কেন্দ্রীয় পুলিশের বিশেষ ইউনিট রিও 80 এর একটি বাসায় অভিযান চালিয়ে বিকেল 4:40 মিনিটে সালাহ আবদেসালামকে গ্রেফতার করে। সে পায়ে সামান্য আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেলজিয়ান টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে সাদা পোশাকের একজনকে পুলিশ তাদের গাড়িতে টেনে তুলছে। মুখপাত্র জানান, পুলিশ গ্রেপ্তার হওয়া অন্য একজনকে মনির আহমেদ আলাজ নামে চিহ্নিত করে এবং তিনিও বন্দুকযুদ্ধে আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অপর তিনজনকে সালেম যেখানে লুকিয়েছিলেন সেই পরিবারের সদস্য বলে চিহ্নিত করেছেন অভিশংসকরা। 13 নভেম্বরের প্যারিস হামলায় নিহত হয়েছিলেন 130 জন এবং ওই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও কার্যকর করার মূল হোতা ছিলেন আবদেসালেম। গত শুক্রবার তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আবদেসালেমকে খুঁজে পাবার 4 মাসের অভিযানের সমাপ্তি হল। ফ্রান্স ও বেলজিয়ামের নেতারা দুটি দেশের সমন্বয়ে এই গ্রেপ্তার অভিযানের প্রশংসা করেন, একই সঙ্গে সন্ত্রাসী হুমকি থাকার বিষয়ে সতর্ক করে দেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বলেন, তার দেশ আবদেসালেমকে হস্তান্তরের অনুরোধ জারি করবে। ওলান্দ বলেন,
aussi conscience que si cette arrestation est une étape importante.
আমরা সচেতন আছি যে এই গ্রেপ্তার অভিযানটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হলেও এটা চূড়ান্ত সমাপ্তি নয়, কারণ আমরা জানি নেটওয়ার্ক ছিল বিস্তৃত। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, তদন্তে জানা গেছে যে আরও অনেক মানুষ ওই হামলায় জড়িত ছিল, কাজেই আসলেই যে একটি নেটওয়ার্ক ছিল এবং তা কয়েকটি দেশে বিস্তৃত সেটা বিশ্বাস করে কর্তৃপক্ষ।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
Welcome to English in a Minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
বেশ কয়েক মাস ধরে রুশ সরকার ইউক্রেনের মহিলা বৈমানিক নাদিয়া সেভচেঙ্কোর বিচার অব্যাহত রেখেছে। 2014 সালের জুন মাসে পূর্বাঞ্চল ইউক্রেনে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা মিস সেভচেঙ্কোকে অপহরণ করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে সীমানা অতিক্রম করে রুশ কর্তৃপক্ষের কাছে নিয়ে যায়। কর্তৃপক্ষের দাবি যে মিস সেভচেঙ্কো দুজন রুশ সাংবাদিকের মৃত্যুর সঙ্গে জড়িত, যে অভিযোগ বৈমানিক সেভচেঙ্কো দায়িত্বহীন ভাষায় অস্বীকার করেছেন। 8 মার্চ তারিখে এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মিস সেভচেঙ্কোর বিরুদ্ধে অভিযোগকে মিথ্যা এবং তার কারাদণ্ডকে বেআইনি বলে অভিহিত করেন। তিনি জানান, মিস সেভচেঙ্কো এখন ইউক্রেনের জনগণের কাছে জাতীয় গর্ব এবং শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছেন। এমনকি তাঁকে কারাগার সেল থেকে ইউক্রেনের সংসদের রাদাতে নির্বাচিত করা হয়েছে। নাদিয়া সেভচেঙ্কোকে আটক এবং বিচারের মাধ্যমে আইনের শাসনের প্রতি অশ্রদ্ধা জানানো হয়েছে। ভিন্ন এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তাঁর কথায়, পূর্বাঞ্চলীয় ইউক্রেনে আটক এবং রাশিয়ায় নিয়ে যাওয়ার পর 20 মাস ধরে নানা ধরনের জিজ্ঞাসাবাদ, নিঃসঙ্গ আটক অবস্থা এবং জোরপূর্বক তাঁকে মনস্তাত্ত্বিক মূল্যায়নের মুখোমুখি হতে হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কেরি এবং ভাইস প্রেসিডেন্ট বাইডেন উভয়ই মিস সেভচেঙ্কোর স্বাস্থ্য ও কৌশলাদি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আরও জানান যে 4 মার্চ থেকে রুশ ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি আহার বা পানি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তারা উভয়ই রাশিয়ার প্রতি তাঁকে মুক্তি এবং স্বদেশে ফিরে যেতে অনুমতি দিতে আবারও অনুরোধ জানান। ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেন, তাঁর কথায়, নাদিয়া তাঁর দেশে ফিরে যাবার, পরিবার পরিজনদের সঙ্গে মিলিত হবার এবং নতুন এক ইউক্রেন গড়ার লক্ষ্যে রাদা সংসদের সদস্যদের সঙ্গে মিলিত হবার যোগ্য দাবিদার। The Organization for Security and Cooperation in Europe নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যানিয়েল বায়ারও মিস নাদিয়ার আটকাদেশের নিন্দা জানিয়েছেন। বায়ার এছাড়াও ওলেগ সেনসভ, আলেকজান্ডার কলচেনকো, স্তানিস্লাভ ক্লিচ, মাইকোলা কার্পিউক, অ্যাংথেম চিগোজ সহ অন্যান্য যে বহু ইউক্রেনের জনগণকে রুশ দখলিত ক্রাইমিয়া এবং পূর্বাঞ্চলীয় ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীরা দখলিত এলাকায় অন্যায়ভাবে আটক করে রেখেছে তার নিন্দা জানান। তিনি জানান, মানবাধিকার সংস্থাগুলির হিসেব অনুযায়ী তারা এ ধরনের অন্তত ২০টি ঘটনা লিপিবদ্ধ করেছেন। অ্যাম্বাসেডর বায়ার বলেন, যেসব ইউক্রেনি জনগণকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আটক রাখা হয়েছে তাদের অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে এবং রাশিয়ায় যাদের আটক রাখা হয়েছে তাদের ঘরে ফেরার অনুমতি দিতে হবে। রাশিয়া তা করতে ব্যর্থ হলে তারা অব্যাহতভাবে ওএসসির প্রতিশ্রুতি এবং মিংস চুক্তির প্রতিশ্রুতিকে লঙ্ঘন করবে।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন মোহাম্মদ সবুজ মিয়া, গ্রাম রামদাস শিববাড়ি, লালমনিরহাট থেকে। লিখেছেন, আমার বাড়িতে একটি নটকোন গাছ আছে, সেখানে ফুল ও ফলও ধরে। গাছের নটকোনের মধ্যে ৯০% নটকোন ফলের ভেতরে মাজা বা বীজ থাকে, অর্থাৎ নটকোনের ভেতরটা ফাঁকা থাকে এবং ওইসব নটকোনগুলো আকারে ছোট হয়। জানতে চাই কি কারণে এবং এর প্রতিকার কি। ভাই সবুজ মিয়া, আপনার এই প্রশ্নের জবাব সঠিকভাবে কিন্তু একজন কৃষি বিশেষজ্ঞ দিতে পারেন, তবে সাধারণভাবে গাছপালারও কিন্তু যত্ন চাই এবং গাছেরও পুষ্টি চাই। গাছের গোড়ার মাটি পরিবর্তন করে এবং এতে সার দিয়ে দেখতে পারেন, এর পরের বছর ভালো ফল পেতে পারেন। তবে যেমনটি বলেছিলাম, এ ব্যাপারে একজন কৃষি বিশেষজ্ঞর পরামর্শ নিলে আপনি সুফল পাবেন। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে। আপনি জানতে চেয়েছেন আমেরিকায় কত শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করেন। ভাই দেবাশিস গোপ, ২০১৫ সালের হিসেব অনুযায়ী আমেরিকার জনসংখ্যা হচ্ছে ৩২ কোটির উপরে, আর এই জনগোষ্ঠীর ৮৬.৩% অর্থাৎ ২৭.৭২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। এর পরের ইমেলটি পাঠিয়েছেন অজয় কুমার সরকার, হাটু দেওয়ান, নাগেরপাড়া, বর্ধমান থেকে। লিখেছেন, যেদিন অনুষ্ঠান শুনতে পাই না সেদিন মতামত পাঠিয়ে দিই, কিন্তু গত ২ দিন অনুষ্ঠান পরিষ্কার শুনতে পারছি না। যে এলাকার জন্য অনুষ্ঠান প্রচার করছেন সে এলাকার শ্রোতারা যদি অনুষ্ঠান শুনতে না পান তাহলে অনুষ্ঠান প্রচারের সার্থকতা কোথায়? বিকল্প কিছু একটা ভাবুন। ভাই অজয় কুমার সরকার, আপনি ঠিকই বলেছেন, আপনার অভিযোগ কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ রবিউল হক, সাধারণ সম্পাদক, কুমিল্লা ভিক্টোরিয়া বেতার শ্রোতা ক্লাব, আদর্শ সদর, কুমিল্লা থেকে। আপনি হ্যালো ওয়াশিংটনে অংশ নিয়েছেন, সে কারণে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে ২০১৬ সালের ক্যালেন্ডার চেয়েছেন। ভাই রবিউল হক, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের হ্যালো ওয়াশিংটনে অংশগ্রহণ করার জন্য, আর আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন সঞ্জীব বিশ্বাস, নিউ টালিগঞ্জ, পূর্ব পুথিয়া, কলকাতা থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, ওয়ার্ল্ড টি-20 খেলার ছোট্ট করে একটু সংবাদ জানিয়ে দিতে চাই। বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছিল, নির্ধারিত সময়ে খেলাটি হয়নি, পরে খেলা শুরু হয়েছে এবং ২০ ওভার থেকে কমিয়ে ১৮ ওভার খেলা নির্ধারণ করা হয়েছিল। পাকিস্তান ব্যাট করেছে প্রথমে, পাকিস্তান ১১৮ রান করেছে ৫ উইকেট হারিয়ে। ভারত এখনও ব্যাটিংয়ে নামেনি, কিছুক্ষণ বিরতিতে আছে, এখন বিরতির পরেই এই খেলা শুরু হবে আবার। আমরা জানি ইডেনে ভারত পাকিস্তানের এই ম্যাচকে ঘিরে অনেকেই অনেক অপেক্ষা করেছিলেন, টিকিট আগেই শেষ হয়ে গিয়েছিল যে দলই জিতুক আজকের এই খেলায় ইতিহাস গড়বে, কারণ বিশ্বকাপে ভারত এ পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি, অন্যদিকে ইডেনে পাকিস্তান কখনো ভারতের কাছে হারেনি। তাই আজকের খেলা দেখার জন্য সবাই অপেক্ষা করছে আজকের ফলাফলের জন্য। এখন সংক্ষিপ্ত আকারে সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
দুবাই থেকে আসা একটি যাত্রীবাহী বিমান রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর
রস্তভ অন ডনে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 62 জন বিমান আরোহী প্রাণ হারান। কর্মকর্তারা বলছেন, ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বোয়িং 737-এর এই ফ্লাইটে 55 জন যাত্রী এবং 7 জন বিমানকর্মী ছিলেন। রাশিয়ার তদন্ত কমিটি বলছে যে তারা মনে করছে চালকের ভুল, খারাপ আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে। রাশিয়ায় রিয়া নভোস্টি বার্তা সংস্থা জানাচ্ছে যে জরুরি কর্মীরা ওই বিমানের 2টি ফ্লাইট রেকর্ডারের মধ্যে একটি পাওয়া গেছে এবং পেয়েছেন এবং তারা দ্বিতীয়টি সন্ধান করছেন। ওই রেকর্ডিং পেলে বোঝা যাবে এই কি কারণে এই দুর্ঘটনা ঘটল। ক্রেমলিনের একজন মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই ঘটনায় যারা শিকার তাদের স্বজনদের সহযোগিতা প্রদান হচ্ছে অগ্রাধিকারের বিষয়। আজ শনিবার ইস্তাম্বুলে এক আত্মঘাতী বোমা হামলায় 5 জন নিহত এবং কমপক্ষে 36 জন আহত হয়েছে, যার মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মইনজুগলু এই খবরটি দিয়েছেন। তিনি আরও বলেন যে আহতদের মধ্যে 12 জন হচ্ছে বিদেশি নাগরিক। ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে বড় বড় দোকান সম্বলিত ইস্তিকলাল সড়ক এই বিস্ফোরণে কম্পিত হয়। সপ্তাহান্তে সেই সময় সেখানে পথচারীর ভিড় ছিল। পুলিশ দ্রুতই এলাকাটিকে ঘিরে ফেলে এবং অ্যাম্বুলেন্স ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। ইস্তাম্বুলে সরকারি সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এই আক্রমণের নিন্দে করেছেন এবং তুরস্ক সরকার এবং সে দেশের প্রতি তাঁর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন। 13 নভেম্বর প্যারিসের সন্ত্রাসী হামলার শীর্ষ সন্দেহভাজন লোককে ব্রাসেলসের একটি হাসপাতাল থেকে আজ ছেড়ে দেওয়া হয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দ্রুত ফ্রান্সে পাঠানো হবে। প্যারিসের প্রেসিডেন্ট প্রাসাদে জরুরি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড সাজানুফ সালাহ আব্দেসালামের গ্রেপ্তারের হওয়ার ঘটনাকে ইউরোপের সন্ত্রাসী সংগঠন দাইশের উপর গুরুত্বপূর্ণ আঘাত বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 4 জনের সঙ্গে বর্তমানে পুলিশ হেফাজতে থাকা সালাহ আব্দেসালামকে তার কর্মকাণ্ডের জন্য ফরাসি বিচার বিভাগের সম্মুখীন হতে হবে। সন্ত্রাসী আক্রমণের শিকার প্রতিটি পরিবারের সদস্য এখন এই ঘটনার ন্যায় বিচারের প্রতীক্ষায় রয়েছেন। এদিকে এই গ্রেপ্তারের ঘটনাকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল তাকে গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ফলাফল বলে বর্ণনা করেছেন। ব্রাসেলসে সালাহ আব্দেসালামের গ্রেপ্তারের পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে মিশেল সংবাদদাতাদের কাছে বক্তব্য রাখছিলেন। ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে যোগ দেওয়ার জন্য ওলান্দে তখন ব্রাসেলসেই ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন কিউবা সফর দেশটির মানুষের মাঝে অনেক প্রত্যাশা জাগিয়েছে। তাদের দু ধরনের প্রত্যাশা রয়েছে। কিউবানদের একটি অংশ আশা করছে এই সফর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে যাওয়ার যাত্রাপথে একটি মাইলফলক, এবং অন্য একটি অংশ যারা বিশ্বাস করে বর্তমান সরকারের অধীনে কিউবার সত্যিকারে পরিবর্তন সম্ভব নয় তাদের মনেও প্রত্যাশা জাগিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে তাদের সৈন্যরা একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যে কিনা পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করার চেষ্টা করেছিল। সামরিক বাহিনী বলছে যে হামলাকারীটি গুশ এটজিয়ন জাংশনে ছুরি দিয়ে সৈন্যদের আক্রমণ করার চেষ্টা করে। ওই একই জায়গায় ফিলিস্তিনিরা ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর একাধিক হামলা চালিয়েছে। অক্টোবর থেকে যে সহিংসতা শুরু হয়েছে এটি ছিল তার সর্বসাম্প্রতিক ঘটনা। এইসব হামলায় 188 জন ফিলিস্তিনি, 28 জন ইসরায়েলি এবং 2 জন আমেরিকান নাগরিক প্রাণ হারিয়েছে। ইসরায়েল তরুণদের দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য ফিলিস্তিনি নেতাদের দায়ী করছে।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান শেষ হচ্ছে এখন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নিক আইভানব। আমি সেলিম হোসেন সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.